অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী নিয়ে আরো একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই আমাদের সাথে যুক্ত হয়েছে, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। আমরা ইলম ও হিকমতের বাণী অনুষ্ঠানগুলোতে মীর আলী সুন্নাহ দামাত বরকাতুন আলিয়ার ইলম ও হিকমতে পরিপূর্ণ অনুষ্ঠান মাদানী মুজাকারা এর সারমর্মগুলো, সারাংশগুলো, কিছু আলোচ্য বিষয় নিয়ে আমরা আলোকপাত করে থাকি। আজকেরও ইনশাআল্লাহ তাআলা বিগত মাদানী মুজাকারা গুলো থেকে আমরা কিছু আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকুন, আসুন কিছু ভালো বল আমরা নিয়ত করে নিই। হাদিসি কারিমের মধ্যে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব ইনশাআল্লাহ তাআলা, এবং এর শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখবো, অন্যের নিকট পৌঁছে সওয়াবের ভাগিদার হব। পাশাপাশি যখন সল্লু আলাল হাবিব বলা হবে, তখন যে কোনো একটি দুরুদ শরীফ পাঠ করব, কেননা দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বরাকাত রয়েছে। মীর আলী সুন্নাহ দামাত বরকাতুন আলিয়ার লিখিত একটি খুবই গুরুত্বপূর্ণ কিতাব পর্দা সম্পর্কিত প্রশ্নোত্তর, সকলের কাছে থাকা উচিত, বিশেষ করে মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব, উচিত হচ্ছে সকলের ঘরে রাখা এবং অধ্যয়ন করা। তো এর মধ্যে সুনানে তিরমিজি চতুর্থ খণ্ড 207 নম্বর পৃষ্ঠা থেকে একটি হাদিসে পাক নকল করেছেন, এখানে হযরত সাইয়েদুনা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সকল প্রকারের জিকির, ওয়াজিফা, দোয়া করা ছেড়ে দিব, আর আমার পুরো সময়টা দুরুদে পাক পাঠে ব্যয় করব। তখন নবী রহমত শফি উম্মত আল্লাহ তাআলা শেষ নবী রাসূল মুকাররম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা তোমার চিন্তাগুলোকে দূর করার জন্য যথেষ্ট হবে, আর তোমার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। হার দর্দ কি দাওয়া হে সাল্লি আলা মুহাম্মদ, তাবীদ হার বালা হে সাল্লি আলা মুহাম্মদ, সাল্লু আলাল হাবিব চেষ্টা করি। তো আজকের শুরুতেই যে বিষয়টি আমরা নেওয়ার চেষ্টা করব তা হচ্ছে, আমাদের সমাজের মধ্যে অনেক বড় একটি অংশ রয়েছে যাদেরকে আমরা টিনেজার বলি, ছোট বলি, যারা আমাদের সন্তান হতে পারে, আমাদের ছোট ভাই হতে পারে, বোন হতে পারে, প্রতিবেশী হতে পারে, সমাজের ছোট বাচ্চারা হতে পারে। তো একে তো বলা হয় যারা ছোট বাচ্চা থাকে, ছোট থাকে, তখন তাদের ব্রেন শার্প থাকে, পরিষ্কার থাকে, মেমোরি কার্ড এর মধ্যে যখন কোনো ভাইরাস থাকে না, কোনো কিছু লোড করা হয় না, তখন কিন্তু খালি থাকে, একেবারে খুব ফ্রেশ থাকে। আর যখন এর মধ্যে আপনি কিছু লোড করা শুরু করেন, তখন এর মধ্যে আস্তে করে ভাইরাসও আসা শুরু হয়ে যায়। তো বলা হয় মেমোরি কার্ডের মধ্যে আপনি যাই লোড দিবেন, আপলোড করবেন, সেই জিনিসগুলোই সে আপনাকে মোবাইলের মাধ্যমে হোক, কম্পিউটারের মাধ্যমে হোক, ল্যাপটপের মাধ্যমে হোক, আপনাকে তা প্রদর্শন করবে, দেখাবে, আপনি দেখতে পারবেন। তেমনি ভাবে ছোট বাচ্চা যারা হয়ে থাকে তাদেরকেও আপনি ছোট থেকে যা কিছু তার মন মস্তিষ্কের মধ্যে ঢালবেন, সেই জিনিসগুলো সে পরবর্তীতে প্রচার এবং প্রসার করবে, এবং সেই মোতাবেকই সে বড় হতে থাকবে। এখন আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে আমরা তাকে নৈতিকতার দর্স তাকে কি তার মেমোরিতে দিব? আল্লাহ ও তার রসুলের মোহাব্বত, প্রেম, ভালোবাসা, আল্লাহ তালার ভয়, খফে খোদা, ইশকে মুস্তফা, এগুলো কি আমি তার মেমোরিতে দিব, নাকি অন্য কিছু মেমোরিতে দিয়ে দিব? এটা আমাদের ডিসাইড করতে হবে। নিঃসন্দেহে যারাই এখন আমাদেরকে দেখতে পাচ্ছেন, পরবর্তীতে দেখবেন সকলে একমত হবেন, আমরা আল্লাহ তো রসুলের ভয় দিব, ইশকি মুস্তফা দিব, কোরআনে পাকের আলো তার মধ্যে দিব, হাদিসে পাকের রোশনি তাদের তার মধ্যে দিব, হালাল হারাম যেন বেঁচে চলে সেই জিনিসগুলো আমি দিব, নৈতিকতা তার মধ্যে দিব, এই জিনিসগুলো অকপটে আমরা স্বীকার করে নিব। তেমনি ভাবে আমির সুনাতের কাছে প্রশ্ন করা হয়েছিল যে এই ছোট বাচ্চাদেরকে আমরা ইবাদতমুখী কিভাবে করব, ইবাদতের মধ্যে তারা কিভাবে লেগে যাবে, ইবাদত রিয়াজত আমি কিভাবে লাগবে, ইনশাআল্লাহ তাআলা এই সম্পর্কে আলোচনা করব। সাথে আমাদের রয়েছেন যথারীতি আমাদের মুনাওয়ার ভাই, আর ইনশাআল্লাহ সোহেব ভাই আছেন, আমরা কালামও শ্রবণ করব, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। মুনার ভাই কি বলবেন এ ব্যাপারে, ছোট বাচ্চাদেরকে ইবাদতমুখী, রিয়াজতমুখী, আল্লাহ তাআলার ভয় তাদের মধ্যে হয়ে যায়, তো ছোট থেকেই তারা যেন একটা এমন ভাবে শিক্ষা পায় যেন তারা দেশ ও জাতির মা বাবার কল্যাণে, দেশ ও জাতির কল্যাণে আসতে পারে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। বাস্তবিকপক্ষে ছোট বাচ্চারা আল্লাহ তাআলার রহমতে রহমতের ছায়া তলে থাকে, আর বাচ্চাদের নিয়ে মানুষের অনেক কল্পনা থাকে, জল্পনা থাকে, স্বপ্ন থাকে, আর সেটা তার জন্মের পূর্ব থেকে শুরু হয়ে যায় মানুষের। তো আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত শিশু বাচ্চা, তো তাদেরকে কাদা মাটির মতো যখন যা বানাতে চাইবে তাই হবে,
তাই হবে,
তাই তাদের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। আমির আলী সুন্নাদের মাধ্যমে ফুলের আলোকে বলবো, আমির আলী সুন্নাদ খুব চমৎকার বলেছেন যে বাচ্চাদের নেকি মকবুল।
আচ্ছা, নেকি মকবুল,
জি। বাচ্চারা বালিগ হওয়ার আগ পর্যন্ত যদি গুনাহ করে, গুনাহ আমলনামায় লেখা হয় না, কিন্তু বাচ্চারা যদি নেকির কাজ করে, নেকি করে, তো সেটা মকবুল। এই জন্য আমির আলী সুন্নাদ বলেন যে বাচ্চাদের বেশি থেকে বেশি নেকির প্রতি উৎসাহিত করা। সেটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন উদাহরণ শুনে থাকি ওলামায়ে কেরামের কাছ থেকে, আমাদের আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। যে আমির আলী সুন্নাদ এখানের মধ্যে একটি মাদানি ফুল দিয়েছিলেন যে বাচ্চাদের এখন নেকি করাতে হবে, তো দেখা যায় যে নেকি করাতে হলে হুকুম দিলে কাজ হবে না, সে বুঝবে না, এর গুরুত্ব কি বুঝবে না। হুকুম না দিয়ে বাচ্চাদেরকে যে ঘরের মধ্যে নামাজের বিছানা বিছিয়ে দেয়া হোক, সেখানে পিতা নামাজ পড়ুক, ভাই নামাজ পড়ুক, মা নামাজ পড়ুক, অটোমেটিক বাচ্চা পাশে এসে নামাজ পড়বে, এটা আমাদের প্রত্যেকেরই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে। তো এইভাবে দেখা যায় বাচ্চারা প্র্যাকটিস করে, তারপরে দান করা দেখলে সেখানে বাচ্চারা বলে যাবো আমি দিব। তো এভাবে ভালো নিয়ত করে বাচ্চাকে দিয়ে দেওয়ানো, সে দান করাটা শিখে গেল। মাদানী চ্যানেল, অনেক কিছু ছেড়ে পিতামাতা মাদানী চ্যানেলই দেখছে, এখন এটাই কেন দেখে? তখন এই দেখতে দেখতে পিতা দেখে
অভ্যস্ত হয়ে যাবে,
মা দেখে, বাবা দেখে, দাদা দেখে, দাদি দেখে, আমিও দেখি, দেখতে দেখতে সেই ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, ওয়াজিফা, দুরুদ, নাত শিখে যায়। তো এইভাবে দেখা যায় যে বাচ্চাদেরকে যদি আমরা চাই যে কোনো ভালো কাজ করাতে, তাহলে কি করতে হবে, অজান্তেই আমাদের সেটা করতে হবে, তখন সেটা দেখে দেখে অভ্যস্ত হয়ে যাবে। তো এই জন্য যে বিষয়টা, বাচ্চাদের যেহেতু নেকি মকবুল, তাই বেশি থেকে বেশি ছোটবেলা থেকে যদি আমরা অভ্যস্ত করি নেকির প্রতি, তো সেটা অভ্যাস হয়ে যাবে। এখানে মাদানী চ্যানেলের মধ্যে শুরুতেই অনেকগুলো মাদানী মুন্না মুন্নি দাওয়াত ইসলাম পরিবেশে বলে, ছোট বাচ্চা বাচ্চারা, এর মধ্যে ছেলেও আছে মেয়েও আছে, তারা বিভিন্ন বিষয়ে ইবাদত, বন্দেগি, কান্নাকাটি, দোয়া, এভাবে মানে আমির আলী সুন্নাদের কাছে অনেকগুলো পয়গাম পাঠিয়েছিল। তো ওই বিষয়গুলো দেখে আমির আলী সুন্নাদ বলেছিলেন যে তারা হয়তো বুঝবে না কি ক্লিপ করা হচ্ছে চ্যানেলের জন্য, তারা বুঝবে না, কিন্তু তার পিতামাতা বেশি খুশি হচ্ছে, নেকির প্রতি উৎসাহিত করছে। হ্যাঁ, এখানে দেখতে হবে যদি লৌকিকতা হয়, লোক দেখানো হয়, তাহলে আমি আমার বাচ্চাকে সেটাই প্রশিক্ষণ দিচ্ছি। তো এই জন্য যে বিষয়টা লৌকিকতা এবং লোক দেখানো, এই যে বিষয়গুলো, এগুলো থেকে, এগুলো ঊর্ধ্বে গিয়ে যদি আমরা ইখলাস ও নিষ্ঠার সাথে, তাকুয়ার সাথে যদি ইবাদত করি এবং ছোটবেলা থেকে বাচ্চাদেরকে অভ্যাস করাই, তাহলে এটা আমাদের নাজাতের উসিল হয়ে যাবে।
খুব সুন্দর কথা বলেছেন। এখানে আরেকটি জিনিস না বললেই নয়, আমাদের সমাজের মধ্যে এখন দেখা যাচ্ছে যে সন্তানরা অটোমেটিক্যালি কেমন যেন হয়ে যাচ্ছে, মন মাইন্ড অন্যরকম হয়ে যাচ্ছে, যার দরুন আপনার দেখবেন যে অনেক অংশে আপনার স্মার্টফোনের ব্যবহার, ঘরের মধ্যে কার্টুনের ব্যবহার, গান বাদ্যের ব্যবহার, অনেক মা বাবা তো অস্থির হয়ে যাচ্ছে এখন, মানে তারা পথ খুঁজে পাচ্ছে না, সমাধান খুঁজে পাচ্ছে না, আমাদের কাছে অনেক সময় চলে আসে, রুহানি চিকিৎসা বিভাগের কাছেও আসে, কি করব আমার সন্তান এরকম হয়ে হয়ে যাচ্ছে, অ্যাব নর্মাল পর্যন্ত হয়ে যাচ্ছে গেমসের কারণে, আপনার তাদেরকে সামনে এগুলো দিয়ে দেওয়া হয়, কার্টুন দিয়ে দেওয়া হয়, আপনি শুনে থাকবেন যে এই কার্টুন দেখে গেমস দেখে একে অপরকে আপনার মেরে পর্যন্ত ফেলছে, আপনার এরকম পাওয়া যাচ্ছে এখন সোশ্যাল মিডিয়াতে সংবাদপত্রের মধ্যে আসছে। তো কতটুকু আপনার ই হলে এই জিনিসগুলো হয়, কিন্তু প্রথমত তো কিন্তু এগুলো বোঝা যায় না, প্রথমত বোঝা যায় না, মা বাবা বুঝতে পারে না, কান্নাকাটি করছে, দাও মায়ের কাম হয়ে যাচ্ছে, বাবার কাজ হয়ে যাচ্ছে, মানে নিজের কাজগুলো পরিপূর্ণভাবে করার জন্য সন্তানকে এক পাশে রেখে দিয়ে কোনো একটা কোনো কিছু দিয়ে দিল। আগে যেমন খেলনা দিত, এটা নিয়ে এসে এক পাশে থাকতো এবং খেলাধুলো করতো, তো একটা একটা ইয়ে ছিল, দেখবেন ছোট অবস্থায় অনেকেরই হবে যে কারোর জন্য কোনো গাড়ি নিয়ে আসলে অথবা কোনো ওই যে আপনার কি বলে খেলনার ই নিয়ে আসলে, এগুলো ছোট বাচ্চারা একদিন দুদিনের মধ্যে খুলে ফেলতো, পার্ট বাই পার্ট খুলতো, আবার লাগানোর চেষ্টা করতো, এর দরুন কি হয় তার কিন্তু মাথার মধ্যে ব্রেনটির মধ্যে এগুলো সে কাজে লাগাচ্ছে, এটা কিভাবে হলো, জয়েন্টটা কোথায় আসলো, বাতিটা কোথায় লাগানো হচ্ছে, আচ্ছা এটা অন কোথায় হচ্ছে, সাউন্ড কোত্থেকে বের হচ্ছে, এই জিনিসগুলো সে কি উপলব্ধি করতে পারছে। পক্ষান্তরে এই ছোট বাচ্চায় যখন সে আপনার কার্টুনের মাধ্যমে অন্য কিছু দেখছে, কার্টুনের মাধ্যমে গেমসের মাধ্যমে মারামারি দেখছে, কাটাকাটি দেখছে, আপনার বন্দুক নিয়ে কাউকে ফায়ার করতে দেখছে, তখন কিন্তু সে তার মনোমাইন্ডের মধ্যে এই জিনিসগুলো কি মানে শিখছে। পাশাপাশি দেখা যায় যে আপনার কার্টুনগুলোর মধ্যে রাগের যে সিনগুলো থাকে, রাগম্বিত হওয়া একে অপরের মধ্যে, এইগুলো দেখার পর ছোট বাচ্চারা আপনার একে অপরের রাগ করে, মায়ের প্রতি রাগ হয়, বাবার প্রতি রাগ হয়, ছোট ভাই ছোট বোন বড়দের প্রতি রাগ হয়, আপনার ওকে কেউ ছুতে যায় তারপর সে আক্রোশ হয়ে পড়ে, এমনও কেস আমাদের কাছে আসে, মনোর ভাই বলে যে আমার সন্তান 4-5 বছর বয়স, কাউকে কিছু মানছে না, ছোট বড় যাকেই পায় তাকেই মারে। জিজ্ঞাসা করা হয়েছে তার মানে কাউন্সেলিং যখন করা হলো তখন বোঝা গেল সে গেমস এর আকৃষ্ট, কার্টুনের আকৃষ্ট। তো এই জিনিসগুলো কে দিয়েছে, নিঃসন্দেহে আমরাই দিয়েছি, মা বাবাই দিয়েছেন। তো মা বাবা দেওয়ার পরে এই কাজগুলো যে হয়েছে, যার দরুন তার এই সাইড এফেক্ট গুলো আমরা এখন লক্ষ্য করছি, ইচ্ছে করলেও এখন কি ই হচ্ছে না। আপনার কিছুদিন আগে দেখলাম গেমস এর জন্য হোক যেমনি হোক, মা বাবার কাছে স্মার্টফোন চেয়েছে দেয়নি, আপনার গলায় ফাঁস লাগিয়ে দিয়েছে, মানে সন্তান। এই যে আমাদের সমাজের মধ্যে মানে প্রভাব পড়ছে, আপনার আরেকটা জিনিস দেখবেন মানে অনলাইনের মধ্যে যে ছোট বাচ্চারা গেমস গুলো খেলে, এর মাধ্যমে হারাম ইনকামের সোর্স বের করা হচ্ছে এদের মধ্যে, টিনেজারের মধ্যে, উঠতি বয়সী যারা এখন, যাদের কাছে মোবাইল স্মার্টফোন রয়েছে, অ্যাসাইনমেন্টের নামে হোক অথবা ক্লাসের নামে হোক অথবা অন্য কিছুর নামে হোক, বাবা বিদেশে, মা স্মার্টফোন চালাতে পারছে না, সন্তান এখন হয়তো 12-13-14 বছর বয়স হয়েছে সে চালাতে পারছে, এর নামে হোক যে কোনোই হোক না কেন, এই সন্তানগুলো এরা এখন দেখা যাচ্ছে যে হারাম উপার্জন এখন থেকে শুরু হচ্ছে, গেমস খেলে অথবা গেমসের পয়েন্ট দিয়ে অথবা অন্য অন্য কিছু দিয়ে যে আপনি টাকা ইনকাম করবেন অথবা টাকা দিবেন বেচা কেনা, এটা তো জায়েজ নেই। দেখা যায় ছোটকাল থেকেই আমরা আমার সন্তানকে হারামের দিকে ঝুঁকাচ্ছি। তো দর্শক শ্রোতা, আমরা ছোটকাল থেকেই দেখা যায় যে যখন আপনার বাচ্চা যখন ছোট হয় তখন টিকা লাগানো হয়, আমাদের দেশে হামের টিকা আরো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন টিকা হয়, তো টিকা যখন দেয় তখন কিন্তু বাচ্চা কাঁদে, বাচ্চা প্রচন্ড কাঁদে, এবং কিছু টিকা আছে আপনার এখানে দেখবেন হয়তো আমারও
বড় হলে চিহ্ন থাকে,
মানে এটা মানে পাকতে হবে জায়গাটা, পেকে গেলে বুঝতে হবে যে না টিকা কাজ হয়েছে, এরকম কিছু মানে টিকা রয়েছে। অথবা প্রচন্ড ব্যথা হয়, জ্বর হয় এবং ওই ছোট অবস্থায় কান্নাকাটি করে, তারপরও কিন্তু মা বাবা এটা বলে না যে আমার বাবা কাঁদছে, কান্না করছে, তাকে টিকা দেওয়ার দরকার নেই, এ কথা কিন্তু বলে না মনোহর ভাই। কান্নাকাটি করুক, যাই করুক, তাকে কি হামের টিকা, ধনুষ্টঙ্কের টিকা ইত্যাদি ইত্যাদি, এখন করোনার টিকা বের হয়েছে, তারপরে আপনার আরো পোলিও টিকা রয়েছে, এই ভ্যাকসিন গুলো, এই টিকা গুলো কিন্তু দেয়া হচ্ছে, সন্তান কান্না করলেও আমরা দেই, কারণ কি বাচ্চার উপকারের জন্য, সন্তানের উপকারের জন্য, যেন বড় হলে পোলিও না হয়, বড় হলে যেন ধনুষ্টঙ্কর না হয়, বড় হলে যেন হাম না হয় ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আমরা যে এই কাজগুলো করছি সন্তানের ভালোর জন্য করছি, সেই সন্তানের ভালোর জন্য কি আমরা সন্তান নারাজ হয়ে যাবে, সন্তান কান্না করবে, কার্টুন না দেখালে, গান না চালালে, খানা খাবে না, সেজন্য আপনার কি চালিয়ে দেয়া হচ্ছে? তো এই যে মানে এই ক্ষেত্রে মনে কি বলবেন যে আপনার খানা খাওয়ানোর ক্ষেত্রে কার্টুন দেখাতে হবে তবে খানা খাবে, গেমস দেয়া হবে তো খানা খাবে, মোবাইল দেয়া হবে তো খানা খাবে?
এক্ষেত্রে আমির আল সুন্নাতের মাদানী ফুলের আলোকে বলবো, আমির আল সুন্নাত বলে যে পিতা মাতাকে সময় দেওয়া উচিত। এই বাচ্চাদেরকে সে যেভাবে চাইবে সেভাবে কাজ করবে।
আচ্ছা,
এটা সমাজে আমাদের শুনি যে হ্যাঁ খাবার খাবো, কার্টুন দিতে হবে। তো পিতামাতার অন্য কাজের অজুহাতে ঠিক আছে কার্টুনই দেখো তারপরে খাবার খাও,
অন্য কাজের
অজুহাতে, এখন সে বুঝে গেল যে আমার পিতামাতাকে ঘায়েল করার মাধ্যমে আমি পেয়ে গেলাম, খাবার খাবো না, শরীর খারাপ হবে, এই মাইয়া কার্টুন ছাড়তে বলবো, কার্টুন ছাড়বে, মা যা খুশি তা করবে। আচ্ছা, মোবাইল না দিলে আমি খাবার খাবো না, মোবাইল দিলে তারপর কি করতে হবে, আমার কার্টুন ছেড়ে দিতে হবে ইত্যাদি ইত্যাদি। তো এই ক্ষেত্রে আমাদের বলার উদ্দেশ্য হলো আমরা প্রত্যেকে এই বিষয়ে আক্রান্ত হয়ে যাচ্ছি ফ্যামিলিগত ভাবে। তো এই ক্ষেত্রে যতটাই যেমন অনেকে একটা অজুহাত দেখায়, আমরা শুনেছি প্রায় ভাই নেশা তো একবার ছাড়া যায় না, একটু একটু করে একটু একটু করে, ঠিক আছে। তো আমির আল সুন্নাত বলেন যে নেশা এমন হারাম যেমন আমাদের প্রস্রাব হারাম, নাপাক, এক ফোঁটাও কেউ খাবে না, কারো খাওয়ার অনুমতি ইসলাম দেয় না। ঠিক তেমন মদ নেশা জাতীয় দ্রব্যটি এক ফোঁটা হোক, যারা পরিমাণ হোক, এটা হারাম হারামই, এমন নয় যে বাস অনেক খেতো এখন অল্প অল্প করে ছাড়া হোক, এমন নয়। তো যেটা হারাম সেটা এই মুহূর্তেই হারাম। তো এইটা যেমন একবারে ছেড়ে দিতে হবে, ঠিক তেমন যদি কোনো পিতামাতা তাকে গেমস দেখিয়ে খাবার খাওয়াতো, তাকে গুনাহের মাধ্যমে খাবার খাওয়াতো, তাকে আজ এবং এই মুহূর্তে নিজেকে প্রথমে তওবা করতে হবে আল্লাহ দরবারে, যে আল্লাহ তোমার দেওয়া নিয়ামতকে আমি ভুল পথে ধাবিত করছিলাম, আমি আজ থেকে তওবা করলাম, তওবা করে সে যেন ইখলাসের সাথে আসবে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ তুমি তাকে কার্টুন দেখিয়ে না, বরং তোমার নবীর নাচ সুন্দর সুন্দর খাবার খাওয়ার তৌফিক দাও। এবং পিতামাতা কি করবে, মোবাইল থেকে সেই জিনিসগুলো পাক করবে আর তাকে সময় দিবে। আমরা প্রায় বিভিন্ন জায়গায় দেখি যে পিতামাতা যখন বাচ্চাদেরকে সময় না দেয় তখন বাচ্চারা চায় যে কার্টুন, তখন চায় বাইরে একটা বন্ধু বান্ধব, তখন কারোর সঙ্গ চায়। পিতামাতা যখন তার সাথে খেলার সঙ্গী হবে, খাবারটাকে গুরুত্ব দিবে, সন্তানের প্রতি গুরুত্ব দেবে অন্যান্য কাজ থেকে, তখন সন্তান আর কার্টুন চাইবে না, যে আমার আমার পিতা আমার জন্য ঘোড়া হয়ে যাচ্ছে, আমার পিতা আমার সাথে খেলাধুলা করতেছে, আমি খাবার খাচ্ছি, হাঁটাচলা করতে আমার সাথে আছে, আমার মা সব কাজ ছেড়ে আমাকে গুরুত্ব দিচ্ছে। তার মধ্যে ছোটবেলা থেকে একটি মানে সেই কনসেপ্ট তৈরি হবে, না পিতা মাতা সন্তানকে খুব ভালোবাসে, এই যে সব কাজ ছেড়ে দিয়ে আমাকে গুরুত্ব দিচ্ছে, আমার খাবার নিয়ে টেনশন, তাও পিতামাতাকে আমাকে কি করতে হবে, সম্মান করতে হবে, পিতামাতার কথা মানতে হবে, যদিও সে অত বেশি বোঝে না কিন্তু ছোটবেলায় ব্রেন শার্প থাকে, এই জিনিসটা তার বড় হয়েও সেই মেমোরির মধ্যে থাকে এবং সে সেভাবে মানে নিজেকে পরিচালনা করে। তো এই জন্য উচিত হবে যে যদি আমরা অনেক কাজের বাহানায় সন্তানের প্রতি গুরুত্ব না দেই, সন্তানের চারিত্রিক বৈশিষ্ট্য উত্তমভাবে গঠনের প্রতি গুরুত্ব না দেই, তিন বেলা বাচ্চাকে খাওয়াবো সেটার ক্ষেত্রে যদি আমার সময় নিজের না হয়, তাহলে আমার সময়টা কোন কাজের জন্য? আমি তো এই সন্তানের জন্য আল্লাহর কাছে কত ফরিয়াদ করেছি, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও, সন্তান দাও, সন্তান দাও, সন্তান দাও, সন্তান দেওয়ার পরে নিয়ামতের কদর নেই। এক ব্যক্তিকে আপনি চাইলো আইফোন দাও, আইফোন দাও, আইফোন দাও, বাবা সাইকেল দাও, সাইকেল দাও, ভালো সাইকেল দাও, দেওয়ার পরে ওই দিনে কি করলো, ড্রেনে নদীতে ফালায় শেষ। আর পিতামাতার অন্তরে কি লাগবে, ছেলের অন্তরে কি লাগবে, মোবাইল দেওয়ার সাথে সাথে আসার দিয়ে ভাঙে শেষ, তার কাছে গুরুত্ব নেই, তো পিতামাতা কি করবে? ঠিক তেমন আল্লাহ তাআলা যে নিয়ামত দান করে, সন্তান তো এগুলো তো মামুলি নিয়ামত, সন্তান তো অনেক গুণ বেশি নিয়ামত, এই সন্তান সাহেবের ঔলাদ হতে পারে, অথবা আমার নাজাদ উসিলা হতে পারে, তারপরে এই সন্তান আমার আমার না শুধু আমার পূর্বপুরুষ এবং পরবর্তী পুরুষের নাজাদের উসিলা হতে পারে। তো তাকে লালন পালনের জন্য আমি গুরুত্ব দিচ্ছি না। অথবা ছাদের মধ্যে যদি আমরা চারা গাছ লাগাই আলফেসানি বাবু, সেই চারা গাছটার ফল পাওয়ার জন্য কিন্তু আমরা অনেক গুরুত্ব দিই। এটা কিন্তু দর্শকরাও সাপোর্ট করবে যে হ্যাঁ আমি তো খুব ফুল ফুটানোর জন্য খুব যত্ন করছি। এমন হয় মাঝে মাঝে যে ফুল ফুটানো সেই গাছের যত্নের জন্য বাচ্চাকে গুরুত্ব দেয় না।
জি,
তুমি সরো এখন আমার ফুলের গাছে পাইন ধরো, টাইম
চেষ্টা করো,
মোবাইল ধরো, আমি যাই দিই
ফুলের বাগানের জন্য টাইম দেয়া,
বাগানের জন্য। তো ওভারঅল
গিয়ে কাজ কাজ করতে,
এভাবে সার্বিকভাবে আমাদের কি করতে হবে, বাচ্চাদের প্রতি গুরুত্ব দিতে হবে। বাচ্চারা তখন পিতামাতাকে গুরুত্ব দেওয়া শিখবে, তারা অপসংস্কৃতি থেকে বেঁচে থাকবে,
বেঁচে থাকবে। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আমরা আমাদের সন্তানদের ভাগ্য নির্ধারণ করতে হবে, ভাগ্য তো আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিয়েছেন, ওটা তো একটা রয়েছেই। তারপরেও আমরা তাদেরকে কোন পথে পরিচালিত করব সেই জিনিসগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। এর কারণ হচ্ছে গিয়ে আপনারা আমার জন্যই আমাদের সন্তানগণ কিন্তু খারাপ হয়ে যায়, তারা নৈতিকতা শিক্ষা করতে পারছে না, তারা বিভিন্ন কাজের মধ্যে জড়িত হয়ে যাচ্ছে। সেজন্য আমি পরামর্শ দিব, আপনার সন্তানকে আপনি এখন যদি অনলাইন ক্লাস হয় তাহলে তার হাতে মোবাইল না দেই, নিজের ঘরের মধ্যে কষ্ট করে হলেও মা ইউজ করুক অথবা বাবা ইউজ করুক, যারা ইউজ করছেন সেই মোবাইল দিয়ে তাকে। এখন দেখা যায় যে মোবাইল যেই সময় ক্লাস হচ্ছে সেই সময়টা আমি আমার সোশ্যাল মিডিয়ায় ব্যয় করবো, বাবা সোশ্যাল মিডিয়ায় থাকবে, মা অন্য জায়গায় কথা বলবে, সেজন্য কি টাকা আছে আরে আলাদা করে দাও। এই আলাদা করতে গিয়ে তো এখন মানে সন্তান ওয়াইফাই সিলেক্ট করে দিয়েছেন, ইউটিউব করেছেন, এর মধ্যে মনোয়ার ভাই আপনি শুনে আশ্চর্য হবেন, আমার আশ্চর্য হয়ে গেছে, ছোট বাচ্চা, একেবারে ছোট বাচ্চা, মানে কথাবার্তা ঠিক মতো বলতে পারে না, তো কথাবার্তা মানে একেবারে বেশি মানে স্পষ্ট
ক্লিয়ার হয় না,
ক্লিয়ার হয় না, মানে এখনো ছোট। এর বাবা বললেন যে সে আপনার ওই ইউটিউব থেকে সে কার্টুন দেখে। কি বলেন কিভাবে হতে পারে, কিভাবে হতে পারে? বলে যে আমি যাই করি না কেন ওই ইউটিউবে কেমনে গিয়ে কার্টুন বলে আর হয়ে যায়, মানে মুখ দিয়ে বললেই
যে এখন ভয়েস দিলে
ভয়েস ই হলে ই করবে। হ্যাঁ, তো দেখুন এখন এই যে অবস্থাটা, এগুলো আপনি যদি বন্ধ না করেন, মোবাইলের মধ্যে একটা অপশন থাকে, স্মার্টফোনে একটা অপশন থাকে, সেখানে আপনার বাজে সাইটগুলো ইউটিউবগুলো বন্ধ করার একটা পদ্ধতি আছে, আপনি আইটি সেকশন থেকে জেনে নিন, ওই অপশনটা বন্ধ করে দিলে আশা করি আপনার সন্তানগণ অন্যান্য সাইটের মধ্যে ঢুকতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে আমরা মনোরবে যে কথাটি বলেছেন, কেয়ারনেস হই আমরা সন্তানদের প্রতি, আর নয়তো আমরা ফেঁসে যাব যে এখন সন্তানদের প্রতি খেয়াল রাখলাম না, তখন একটা মুসিবতে পড়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। অনেক জায়গাতে আমরা খুব আমরা যারা মাদ্রাসা জামিয়াতুল মদিনা বলেন, মাদ্রাসাতুল মদিনা বলেন, আমাদের দাওয়াত ইসলামী অন্যান্য যারাও রয়েছে যেখানে যেখানে আহলে সুন্নাতের জামিয়া মাদ্রাসা রয়েছে, তারাও এখন কিন্তু টেনশনে রয়েছে, হাফিজ হচ্ছে তো তারা যদি 15 পড়া পরে এখন হয়তো পড়তে পড়তে ইয়াদ চলে গেছে, ভুলে গেছে, কারণ অনেকদিন ধরে তাদের প্র্যাকটিস নেই মাদ্রাসা বন্ধ করোনা মহামারীর জন্য। জামিয়াতুল সেম সমস্যা, এভাবে করে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সেহেতু আমরা এই মুহূর্তে আমাদের সন্তানদের প্রতি বেশি একটু কেয়ারনেস হই, একটু বেশি ই করি। শুধু দেখা যায় আপনি মোবাইল দিয়ে দিয়েছেন, এখন সে চলে গেছে অন্য পথে, এখন আপনি মোবাইলটা ঠাস করে তার হাত থেকে নিয়ে নিলেন অথবা ভেঙে ফেললেন অথবা যাই কিছু করলেন রাগে এসে, তখন হিতে বিপরীত হয়ে যাবে। এজন্য আগেই আপনার বোঝা দরকার ছিল যে আমি এটা দিব কি দিব না, সিদ্ধান্ত তখন, কান্না করছে, বাহানা ধরছে, বাহানা করছে, যা কিছু করুক, সিদ্ধান্ত তখন আপনার নেওয়া দরকার ছিল যে না তুমি যা কিছুই করো, তুমি আর অন্য কিছু চাও, তুমি কি খাবে তা খাওয়াবো, কি পোশাক নেবে তা বলো, যা, কিন্তু মোবাইল ফোন এটা হবে না।
এটা এমন নয় যে হঠাৎ না করে কিভাবে এটা এটা চলবে না। আমি পূর্বে যে উদাহরণটা দিয়েছিলাম যে যদি কারো নেশার অভ্যাস থাকে, এটা বলা যাবে না যে অল্প অল্প করে চালিয়ে দেন না, ঠিক এগুলো নেশার থেকে বেশি মারাত্মক,
বেশি মারাত্মক,
এগুলো হারাম, ওইটাও হারাম, মিউজিক বাজা, তারপরে অশ্লীল জিনিস দেখা, এটাও হারাম, কিন্তু এই জিনিসটা তাকে কি করে এমন ভাবে ক্ষতিগ্রস্ত করে, এখন কেউ একক ভাবে করে না, দেখা যায় দলবদ্ধ হয়ে গ্রুপ নিয়ে করছে, অনলাইনে অনেক সিস্টেম বের হয়ে গেছে, একা গুণা মজা লাগে না, হ্যাঁ দলবদ্ধ ভাবে। তো এই জন্য যে বিষয়টা যে আমি এতদিন দিয়ে এসেছি, এখন বাচ্চা তো কান্নাকাটি করে, প্রচুর কান্নাকাটি করে, কান্নাকাটি করতে করতে সে আল্লাহর ভয়ে কান্না শিখে যাবে।
জি জি,
কান্না শিখো, তারপরও তাকে এগুলো দেয়া যাবে না, কৌশলে এগুলো থেকে
বাঁচা উচিত। আল্লাহ তাআলা হেফাজত করুক আমাদের টিনেজার যারা রয়েছে, ছোট বাচ্চা যারা রয়েছে আমাদের পাড়া প্রতিবেশী আমাদের দেশের মধ্যে, যেন তারা বড় হয়ে মা বাবার চোখে ঠান্ডা হতে পারে, সমাজের এবং দেশের উন্নতি সাধন করতে পারে, কবর ও আখিরাতের প্রস্তুতি নিতে পারে, এবং যেন মা বাবার জন্য সাদকায়ে জারিয়া হতে পারে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন এবং সেই ধরনের শিক্ষা আমাদের সন্তানদেরকে দেওয়ার মতো তৌফিক দান করুন। এজন্য দাওয়াত ইসলামীর দিনী পরিবেশে সম্পৃক্ত হওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। মাদানী চ্যানেল দেখা, দাওয়াত ইসলামীর দিনী পরিবেশে সম্পৃক্ত হওয়া, দাওয়াত ইসলামী বিভিন্ন কোর্স রয়েছে এর মধ্যে আপনার ই করে দেয়া। নিগানি সুর একটা কথা বলেছে আজকেরই, যে যে কোনো কাজের মধ্যে এঙ্গেজ হয়ে যাওয়া, এঙ্গেজ করে দেওয়া, তখন অন্যান্য যে গুনাহাপূর্ণ কাজ রয়েছে অথবা বেহুদা কাজ রয়েছে সেই কাজগুলো থেকে বিরত থাকা যাবে। কারণ আপনি যদি একাকি থাকেন অথবা সন্তানকে একাকিত্ব রাখেন, কোনো কাজ দিচ্ছেন না, কোনো কিছু করছেন না, কোথাও এঙ্গেজ করাচ্ছেন না, তখন দেখা যাবে সে অটোমেটিক্যাল অন্যান্য কাজের মধ্যে লেগে যাবে। সেজন্য আমাদের এই জিনিসগুলো দেখা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। আরেকটি জিনিস ছিল, দেখা যায় আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ বলে অমুকের উপর 12 আউলিয়া ভর করেছে, এতগুলো জিন্নাত তার উপর ভর করেছে, মানে মহিলা হোক পুরুষ হোক সেটা দেখার বিষয় না, অমুক অমুক আউলিয়া সে মানে ভর করেছে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলে থাকে, অনেক কিছু বলে থাকে। পরবর্তী সে ওই যে আপনার তাবিজ দেওয়া শুরু করে অথবা ঝাড়ফুঁক দেওয়া শুরু করে, মহিলাদের ক্ষেত্রে এরকম হয়ে থাকে। তো মনে রাখবেন একটি কথা, সমাজের মধ্যে যে কাজগুলো যেগুলো আপনার ই রয়েছে, প্রচলন রয়েছে আমাদের এর মধ্যে, যেমন এই যে 12 আউলিয়া ভর করেছে, জিন ভর করে, জিন তো ভর করতে পারে, জিন তো আসতে পারে, কিন্তু আউলিয়ায় কামিলিন এই জিনিসগুলো আউলিয়ায় কামিলিন কারো উপর ভর করতে পারে না, কারো মধ্যে আসে না, এটা সবসময় রাখবেন। যদি কেউ বলে অথবা ই করে এটা মনে রাখবেন, এটা কি সে এটা ভুল বলছে, সে সত্য বলেনি, সে এটা মানে অসত্য কথা বলছে, সে এই ধরনের এটা ভণ্ডামি শুরু করছে সমাজের মধ্যে, এটা মনে রাখবেন, এটা সবসময় মানে কর্ণগোচরের মধ্যে রাখবেন। যে কেউ যদি বলে যে অমুকের উপরে 12 আউলিয়া ভর করেছে, 360 আউলিয়া চলে আসছে, তো এই ধরনের কথাবার্তা এগুলো হচ্ছে পাগলের প্রলাপ, তো এই মানুষ থেকে দূরে থাকা উচিত একটা জিনিস। আরেকটা হচ্ছে মানুষ বা জিন্নাত হাজির হয়ে থাকে, জিন চলে আসে, দেখা যায় যে একজন মানুষ সে নিজের শরীরে কোনো শক্তি নেই, যখন জিন চলে আসে তখন তাকে চার পাঁচ জনে ধরে রাখতে পারে না, কিছু এরকমের আপনি সমাজের মধ্যে দেখবেন, পুরুষের উপরও চলে আসে, মহিলাদের উপরও আসে, ছোট বাচ্চাদের উপরও আসে, এদের একটা কেলো। তেমনই ভাবে আমির ইসলামের প্রশ্ন করা হয়েছিল, এটা তো চলে আসে, জিনের মধ্যে মানুষ ঢুকতে পারে কিনা, এরকম কিছু বলেছিলেন। এটা একটু
আমির ইসলাম এটা খুব সুন্দর বলেছিলেন, যে আসলে প্রত্যেকটা জিনিসের মূল কারণগুলো আমাদের জানতে হবে, সঠিক জানতে হবে। তো আমির ইসলাম যে সতর্কতামূলক কথা বলেছেন, যে আসলে জিন যে এসে মানুষের সাথে একবার, অনেকে বলে যে রক্ত রক্ত মিশে গেল, গুস্তে গুস্তে মিশে গেল, এই যে বিষয়গুলো, তো এটাকে আমরা এভাবে বলতে পারি যে জিন, জি, অতিরঞ্জিত করে ফেলা, জিন মানুষকে কাবু করতে পারে। যেমন আমাদের বলা হয় যে অনেকে বিভিন্ন ধরনের কুফরি কালাম করে মানুষকে যেমন ক্ষতি করতে পারে, অনেক বাবাজি হয়, অনেক ধরনের আমলিয়াত আছে এগুলোর মধ্যে, তো জিনদের মধ্যে এরকম আছে, তো তারা অনেক সময় মানুষকে কাবু করতে পারে, মানুষকে, কারণ আমরা তো জিনকে দেখিনি, তো পাশে থেকেও জিন আয়ত্তে নিয়ে নিতে পারে, হ্যাঁ, ক্ষতি করতে পারে, এবং দেখা যায় সেই জিনের প্রভাবটা মানুষের মধ্যে কাজ করে, যার কারণে মানুষ যেটাকে আমাদের ভাষায় বলে কি জিন ভর করেছে, তারপর সাওয়ার হয়েছে ইত্যাদি বলে। আচ্ছা, এরপরে যা কাজ করানোর করে, ভালো কাজ করায় অনেক সময় খারাপ কাজ করায়, এটা এক বিষয়। দ্বিতীয়ত আমি বলেন যে মানুষ জিনের ভিতরে প্রবেশ, হ্যাঁ, এটা কখনো সম্ভব না। আর মানুষ মানুষের মধ্যে প্রবেশ করে, যেটা আপনি পূর্বে বললেন যে ভারো আউলিয়া বলেন অমুক ব্যক্তি, তো এটা কখনো সম্ভব না এবং এটা কোনো সত্য কথা না। এটা যারাই বলবে এটা বুঝতে হবে যে সে ভিত্তিহীন একটা কথা বলেছে। আমির আল সুনাত বলেন যে এখানে রূহ এর যে বিষয়টা, মানুষ যখন ইন্তেকাল করে তো এর মধ্যে উত্তম যে পাক রূহ, সেটা আম্বিয়া আলাইহিমুসসালামের রূহ, এগুলোর জন্য আল্লাহ তাআলা খুব উঁচু মকাম রেখেছে, উঁচু মকামে এই রূহ গুলো থাকে। আর এই রূহ গুলো মুসলমানের রূহ, মানে নেককারদের রূহ, এই ধরনের রূহ লোকালয়ে তার ফ্যামিলিতে আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার ইচ্ছা অনুসারে আসে। এসে তারা কি করে, সেই মুসলমানের রূহ গুলো ঈসা আলাইহিস সালামের মত মানে দরখাস্ত করে যে আমাদের জন্য ঈসা আলাইহিস সালাম করো এরকম। তো আমির আল সুনাত বলেন যে অনেকে বলে যে সাদা কাপড় দেখেছি বা এরকম রূহ দেখেছি বা এরকম এসেছে, তো ভয় পায় মানুষ এরকম করে। তো আমির আল সুনাত বলেন যে মুসলমানের রূহ কাউকে ভয় দেখা দেখে কখনো আসে না, তারা এসে ঈসা আলাইহিস সালামের তলব করে যে আমাকে, আমাদেরকে ঈসা আলাইহিস সালাম করে এরকম,
কষ্ট দেয় না, মুসলমানকে কষ্ট দেয় না।
আরেকটা বিষয় হলো, আর অমুসলিমদের, কাফিরদের, মুশরিকদের, মুরতাদদের যে রূহগুলো আছে, এই রূহগুলো এগুলো আসতে পারে না, এগুলো আল্লাহ তাআলা কয়েদ করে রাখেন, এগুলোর স্থান হলো সাত জমিনের নিচে। তো এই খারাপ রূহগুলো কখন আসে না, যে আসলে আসবে, আসতে যখন পারে না তো তারা কিভাবে কষ্ট দেবে। অনেক সময় মনে করে যে অনেক অমুসলিমদের উপাসনালয় ইত্যাদির মধ্যে মানে ওগুলি ঘোরাফেরা করে, ওদিকে গেলে খুব ভয়, বা অনেক সময় কালো কিছু দেখলো এই মনে কোনো রূহ এসেছে, বা দেখা যায় মানুষজন ইন্তেকাল করে 40 দিন পর্যন্ত, 4 দিন, 5 দিন এরকমের মধ্যে কিছু দেখলে মনে করে সে এসেছে ভয় দেখানোর জন্য।
আরেকটা জিনিস, আরেকটা জিনিস এখানে আমি অ্যাড করব, এটা ছোটকাল থেকে আমি নিজেও শুনেছি, এখনো হয়তো আমাদের যারা দর্শক থাকবে তারা এই জিনিসগুলো মানে আমার কথায় সায় দিবে, যে কেউ যদি আপনার অ্যাক্সিডেন্ট করে মারা গেল, অথবা কেউ আত্মহত্যা করলো গলায় ফাঁস লাগিয়ে, বিষ খেয়ে, এগুলো যদিও নাজায়েজ হারাম কাজ, কেউ এই কাজ করে ফেললো মাআযাল্লাহ আল্লাহ তাআলার পানা, অথবা অন্য কোনো ক্ষেত্রে সে, তখন এই ধরনের ধারণা রাখা হয় সমাজের মধ্যে, এই ধরনের ধারণা রাখা হয় পেতাত্মা,
যে
মানে তার সে এতদিনের মধ্যে সে বের হবে, এতদিনের মধ্যে সে আসবে, মানে এই টাইমে, এই টাইমে রাত 12টা ওখানে যাওয়া যাবে না, ওখান থেকে হাঁটা যাবে না। এটা ছোটকাল থেকে আমরা মানে শুনে আসছি, এরকম হতো যে অনেক সময় আমি নিজেও ভয় বের হতাম না ঘর থেকে, এরকম জিনিস হতো। তো আমির আল সুনাত কিন্তু এই জিনিসটাও খুব সুন্দরভাবে বলেছিলেন যে এই ধরনের ধারণা রাখা এটা কখনোই সমীচীন না,
ইসলাম বিরোধী এবং ভিত্তিহীন একটা ধারণা। তো এই জন্য যে বিষয়টা, যে এই ধরনের রূহ এসে মানুষকে ক্ষতি করে, মানুষকে কষ্ট দেয়, এটা ভিত্তিহীন। তো এই ধরনের কোনো ধারণা রাখা যাবে না। হ্যাঁ, দেখা যায় এরকম একটা ব্যতিক্রম ধারণা, মানুষ ফাঁসি দিয়ে ইন্তেকাল করে বা এরকম করে, তো দেখা যায় মানুষ ভয়ের কারণে বিভিন্ন ধরনের কথা এটা বের করে। আর খারাপ জিনের প্রভাব তো আছে, তো দেখা যায় অনেক সময় খারাপ জিনের এই প্রভাবটা যখন বেড়ে যায়, কোথাও যদি শরীয়ত বিরোধী কাজ হয়, তো সেখানে খারাপ জিন বলেন শয়তানের বিভিন্ন চক্রান্ত সেখানে কাজ করতেই থাকে। তো করতেই যখন থাকে, তখন দেখা যায় বিভিন্ন ধরনের প্রভাব ওই এলাকার মধ্যে পড়ে, তো যার কারণে দেখা যায় অনেক সময় অনেক ধরনের প্রবলেম সৃষ্টি হয়, যার কারণে মানুষ মনে করে বুঝে তার সেই রূহ এসে এই ধরনের কাজ করে যাচ্ছে। তো এই জন্য যে বিষয়টা আমাদের এই ধারণা রাখতে হবে প্রিয় দর্শক, যে এই ধরনের যে বিষয়গুলো আছে সেগুলো থেকে ইসলাম অনেক ওজিফা দিয়েছেন, ইসলাম ওযু করে সবসময় থাকার জন্য দর্শ দিয়েছেন, আর দুরূদ শরীফ পড়ার জন্য দর্শ দিয়েছেন,
নামাজের পরে
আয়াতুল কুরসি পাঠ করে, বা পাঁচ নামাজের পরে না হলেও এমনিও
এমনিতেও
পরে নিজের মধ্যে দম করা, কুল শরীফ, 3 কুল শরীফ পরে নিজের মধ্যে দম করা,
আতঙ্কগ্রস্ত হলে আমল সুন্নাত ওযিফাও দিয়েছেন, ইয়া রাউফু বারবার পড়তে থাকলে ভয় দূর হয়ে যাবে।
যে এভাবে যদি আমরা আমল করি ইনশাআল্লাহ আমাদের সেই কনসেপ্ট দূর হবে। আর সবচেয়ে বড় কথা হলো সঠিক ইলমে দিন থাকলে তখন আমাদের কাছে, কারণ সঠিক ইলমে দিন হলো নূর, আর নূর যখন আসে দেখবেন আপনি বাঁশ গাছ, আম গাছ, জাম গাছ অন্ধকারে বিভিন্ন আকৃতি ধারণ করে, মনে হয় এই নড়াচড়া করছে কিছু, যখন এখানে আলো হয়ে যায় আচ্ছা কিছুই তো নেই। ঠিক তেমন ইলমে দিনটা হলো নূর। ইলমিদিন যখন আপনার কাছে থাকবে তখন আপনার কাছে একটা যেমন পরিমাপক যন্ত্র চলে এসেছে, এখন আপনি সেই আলো দিয়ে দেখতে পারবেন যে কোনটা আসলে কোন কি কথা। তো যখন আমরা ইলমের দিনের আলোকে নিজের জীবনকে পরিচালিত করব, তখন আমাদের ইনশাআল্লাহ এই ধরনের কোনো আশেপাশে আসবে না।
দেখবেন ওই যে আপনার গোলাম রসুলের যে কার্টুন কানা ভূত,
জি
যদি এটা কেউ দেখে, ভূতের যে কনসেপ্ট সেটা দূর হয়ে যাবে।
জি
আমাদের সমাজে যে ভূত বলতে কোনো শব্দ নেই,
জি,
কিন্তু আমরা কিন্তু ছোটকাল থেকে এই জিনিসগুলো ই করে আসছি যে না আরে ভূত। তো এই জিনিসগুলো আমাদের দেখতে হবে, বুঝতে হবে যে ইসলামের যে মৌলিক শিক্ষাগুলো আমাদের মধ্যে আদৌ নেই। ইসলামের মৌলিক শিক্ষাগুলো থাকে, এগুলো অমুসলিমদের কালচার আমাদের মধ্যে ঢুকে গেছে। অমুসলিমরা অনেক কিছু মনে করে থাকে, কালো বিড়াল সামনে দিয়ে চলে গেলে তো এখন আপনার রুজযাত্রা করা যাবে না, কোথাও যাওয়া হলো তো পিছন দিয়ে কেউ দিকে ডাক দিল তো এখন আপনার যাত্রা করা যাবে না। আচ্ছা, কাউকে দেখে ঘর থেকে বের হলো কারো মুখ দেখে, এখন কাজ খারাপ হয়ে গেল, এখন তাকে এটাকে ই করা হয়, কটুক্তি করা হয় যে মুখটাই খারাপ, মুখ দেখে কার কার মুখ দেখে আজকে বের হয়েছিলাম, মানে ইত্যাদি ইত্যাদি আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ধরনের কথা হয়ে থাকে। এই কনসেপ্ট গুলো ইসলামের মধ্যে একেবারে নেই, এটা আমাদের বুঝতে হবে এবং এইগুলো আমাদের থেকে দূর করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমাদের এগুলো ই হয়ে যাবে। শোয়েব ভাই মাইক্রোফোন হাতে নিয়েছেন, আমাদের কালাম শ্রবণ করাবেন ইনশাআল্লাহ। কলও রয়েছে, একটু আমরা কল একটু শুনে নিই, এরপর আপনার কাছে আসছি। কল চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ সাইফুল্লাহ রহমান। আপনাদের অনুষ্ঠান ভালো লাগে, বেশিরভাগ অনুষ্ঠান দেখা হয় ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায়। দোয়া করবেন আমাদের জন্য।
আল্লাহ তাআলা আমাদের সকলকে বেহিসাব মাগফিরাত দান করুন, ইমান ও আফিয়াত নসিব করুন, নিজে দেখুন অপরকে দেখতে উৎসাহিত করুন। নেক্সট কল।
আমি মোহাম্মদ আবু আলম মিলফাবাড়ি থেকে বলছি। আপনাদের লাইভ অনুষ্ঠান দেখতেছি, সবসময় আপনার অনুষ্ঠান আমি দেখার চেষ্টা করি এবং দেখি, আমার জন্য দোয়া করবেন।
আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, জি। নেক্সট,
আব্দুল হালিম বলছি কিশোরগঞ্জ থেকে। মাদানের চ্যানেল খুব ভালো লাগে, আমি সবসময় দেখি, আর আমার যারা পরিচিত আছে তাদেরকে বলি মাদানী চ্যানেল দেখতে, আর মাদানী চ্যানেল যারা অনুষ্ঠান করে তাদেরকে অনেক ভালো লাগে এবং সুন্দর সুন্দর অনুষ্ঠান নিয়ে আসে। আল্লাহ তাআলা দাওয়াত ইসলামের মাদানী চ্যানেলকে কবুল করুক, দিন দিন আর উন্নতি দান করুক। আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, নেক্সট কল।
আমি বগুড়া থেকে বলছিলাম, জাহিদুল ইসলাম। খুব ভালো অনুষ্ঠান আপনাদের, ভালো লাগছে আল্লাহ আল্লাহ রাসূলের কথা, এরকম চ্যানেল নাই। আমি টিভি আসলে বন্ধই রাখছিলাম কয়েক মাস পরে, এইগুলো অনুষ্ঠান দেখার জন্য আমি টিভি চালু করছি, আমাকে খুবই ভালো লাগে, অসংখ্য ভালো লাগে।
মাশাআল্লাহ, ভালো লাগারই কথা, ইসলামের কথা বলে কার ভালো না লাগে, সকলেরই ভালো লাগে, কেউ আমল করতে পারে কেউ আমল করতে পারে না। তো আমাদের নিয়ত থাকবে যে আমরা যা শ্রবণ করব, আমরা যারা বলছি আমরা যদি আমল করতে পারি, যারা শুনছি তারাও যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে নসিব করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি শোয়েব ভাই, কালাম কি শ্রবণ করাবেন আমাদেরকে?
صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد صلی على شفيعنا صل على كريمنا صل على محمد هم بمدينة جاء ہم بھی مدینے جائیں گے آج আজ নহি তো কল সহে আকা হামে বুলায়েগে আজ নহি তো কল সহে সল আলা রসূল না সল আলা শফিয়না সল আলা মুহাম্মাদিন মোনামার পেতে চায়গো তোমার দিদা মোনামার পেতে চায়গো তোমার দিদার প্রিয় নবী করো পোরো নাশা আমার পোরো নাশা আমার পূর্ণিমার জনে আর নুরানী বাহার প্রিয় নবী আমায় দানা তোমার দিদার 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 সিদরাতুল মুনতাহা জন্নতে আরশে সব খানে গেলে তুমি শান শোকতে সিদরাতুল মুনতাহা জন্নতে আরশে সব খানে তুমি গেলে শান শোকতে এই আদম গোলামের স্বপনেও একবার প্রিয় নবী এসে দানা তোমার দিদার 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 নির্জন জায়গায় কবর আর ওই রাতে রাধার কাফন পরে হিত আছে গোলাম তোমার ইয়া রাসূলুল্লাহ ফরিয়াদ উম্মতি জো করে হাল জার মে মুমকিন নহি কে খৈর বশর কো খবর না হো এ সবজ গুম্বদ ওয়ালে মনজুর দুআ করনা জব ওয়াক্ত নজা আয়ে দিদার আতা মে কবর অন্ধেরে মে ঘবরাঙ্গা জব তনহা ইমদাদ মেরি করনে আ জানা রাসূলুল্লাহ আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার তোমার চরণে রেখো না মদনী মদিনা মদিনে ওয়ালে নির্জন জায়গায় কবর আর ওই রাতে রাধার কাফন পরে হিত আছে গোলাম তোমার কাফন পরে হিত আছে গোলাম তোমার থাকবে সে কি ভাবে একানে সাথে তার কবর আলো কিত করনো রে তোমার আকানো রে তোমার দানা তোমার দিদার দানা তোমার দিদার দানা তোমার দিদার মনামার পেতে চাই আকা তোমার দিদার প্রিয় নবী করো পূরণ আশা আমার দানা তোমার দিদার দানা তোমার দিদার দানা তোমার দিদার পূরণ করো আশা আমার
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব করুন
আমিন
একটি গুরুত্বপূর্ণ টপিক আমাদের ই রয়েছে তা হচ্ছে সুইমিং পুল যে রয়েছে
জি সুইমিং পুল
সুইমিং পুল যার মধ্যে মানুষ গোসল করে থাকে তো দেখা যায় অনেক বাচ্চা কাচ্চা এর মধ্যে নামে প্রস্রাব করে দেয় থুতু ফেলে ইত্যাদি ইত্যাদি আপনার ই হয়ে যায় তো আমি সুমির কাছে এটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল এটার মধ্যে পানিটা পাক থাকবে কিনা নাপাক থাকবে কিনা এ ব্যাপারে
জি সুইমিং পুল অনেকে বুঝবে অনেকে বুঝবে না সাঁতার কাটার জায়গা পুকুর হতে পারে তারপরে কৃত্রিম ভাবে বানানো হতে পারে যেটা পাবলিক স্পেসে বানানো হয় বা প্রাইভেট ভাবে বানানো হয় বিজনেস এর জন্য সেটা ভাড়া দেয়া হয় ইত্যাদি তো সেই ক্ষেত্রে সেখানে যদি এভাবে প্রশ্ন হয়েছিল এখানে কয়েকটা প্রশ্ন সমন্বিত রূপ আছে যে যদি সেখানে গোসল করে দীর্ঘক্ষণ করার পরে তার কি আবার নামাজের জন্য ওযু করতে হবে কিনা বা তার যদি গোসল ফরজ হয়ে থাকে তো আবার কি তাকে গোসল করতে হবে
কিনা
এই বিষয়গুলো চলে এসেছিল তামিল আলী সোনা সেটার উত্তর দিতে গিয়ে বিভিন্ন বিষয় বলেছেন তো আমির আলী সোনাদের মাদারে ফুলের আলোকে বলছি যে আমির আলী সোনা বলেছেন যে দাদার দাহ এটা হলো ইসলামিক একটা পরিভাষা
দাদার
জি তো এই পরিমাণ পানি যদি হয় এটা হলো যেমন এটা দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য প্রস্থটা এমন যদি হয় যেমন 10 ফিট বাই 10 ফিট এভাবে যদি হয় 10 ফিট দৈর্ঘ্যে 10 ফিট প্রস্থে
100 স্কোয়ার ফিট
জি এভাবে যদি হয় তো এটা হতে পারে সেই পরিমাণটা দাদার দা তারপর যদি এমন হয় যে 25 ফিট বাই 4 ফিট 4×25 হতে হবে
জি
বা এমন যদি হয় যে 20 ফিট বাই 5 ফিট এই আকৃতির যদি কোনো হাউস হয় কোনো খাল হয় কোনো পুকুর হয় আর এটার গভীরতার ব্যাপারে আসছে যদি গভীরতাটা এমন হয় যে হাত দিয়ে পানি ধরলে সে কাদা মিশ্রিত সে পানিটা ঘোলাও হয়ে যায় না অতিরিক্ত
এখানে আরেকটু এক্সাম্পল দেওয়া যায় দেখবেন পুকুরের পাড়ে অথবা নদীর একদম কিনারায় যদি আমরা হাত দ্বারা উজু করতে যাই তাহলে দেখা যায় যে ওই যে মাটিগুলো কি হয়
জি
খোলা হয়ে যায়
জি
এই দাদারদার মধ্যে এমন গভীরতা থাকতে হবে যাতে করে নিচ থেকে
যে সেই
খোলা না হয়
কাদা মিশ্রিত সেই ঘোলাটা না হয়ে যায় যে পানির রং গন্ধ স্বাদ এগুলো চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই পরিমাণ যদি হয় তো সেই গভীরতা এবং সেই সাইজ তখন সেটা হবে দাদার দা আর এই পরিমাণ যদি হয় তো সেখানে গোসল ওযু সবকিছু করতে পারবে। করলে তো গোসল করা অবস্থায় সাঁতার কাটা অবস্থায় তার অঙ্গ যেগুলো ধোয়া ফরজ ওজুর মধ্যে সেগুলো যদি ধোয়া হয়ে যায় তার ওযু হয়ে গেল, পরবর্তীতে ওযু করতে হবে না। তার মধ্যে যদি গোসল ফরজ থাকে তাহলে সেই অঙ্গগুলো ধোয়ার পাশাপাশি নাকে যেটাকে পানি চড়াতে হবে তো সেই বিষয়টা যদি ফরজগুলো ভাবে কৌশল আদায় করে নেয় তাহলে তার নতুন ভাবে গোসল করার প্রয়োজন হবে না।
প্রয়োজন হবে না, কিন্তু ছোট হলে,
ছোট হলে তাহলে ওযু হবে না, গোসল হবে না।
এটা আমাদের এখানে আরেকটা জিনিস যে ওই যে প্রসাব করে দেয়া,
জি ভিতরে এটার মধ্যে আমরা আসছি। তো এখন এই বিষয়টা বলার পরে আমির হাসান বলেন যে এই বিষয়গুলো নরমালি পাবলিক ফাংশনে হয়ে থাকে, অনেক শিক্ষিত অনেক ভালো ব্যক্তিত্বরও সেখানে যায়, ঘুরতে যায়, কারো সন্তানকে সাঁতার শেখাতে যায়। তো সেখানে যাওয়ার পর দেখা যায় কি যে কেউ মানে থুতু ফালানোর ঘন ঘন অভ্যাস আছে, পানির মধ্যে থুতু ফেলছে, আচ্ছা তারপরে পানির মধ্যে ফেলছে। তা আমির হাসান বলেন যে সেখানে যদি এভাবে ঘন ঘন থুতু ফালানো হয় আর কোনো ব্যক্তি যদি সেটা দেখে তো এই কর্তৃপক্ষ কি নিষেধ করবে যে এভাবে থুতু ফালাতে আমার কাস্টমার কমে যাবে, আমার যে এখানে যে ভদ্র সোসাইটি থেকে মানুষ এসেছে তো তারা চলে যাবে, তারা বলবে এখানে আমি সাঁতার কাটি এখানে থুতু ফেলছে, তো এইভাবে আসবে না। তো বলছে এই ধরনের আচরণ ওখানকার জন্য না, এমনি তো ভালো না,
ভালো না,
চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এটা কোনো ভালো দিক নয় যে ঘন ঘন থুতু এখানে সেখানে ফেলা।
জি
আচ্ছা, এটা গেল একটা। তো সেটা থেকে আমির হাসান বাঁচার জন্য বলেছেন ব্যক্তিত্বের উপর একটা খারাপ প্রভাব পড়ে। দ্বিতীয়ত যে এখানে প্রস্তাব করা যাবে কিনা,
জি
এটা বলা। তো দেখা যায় যে একটা আছে আমি অপারক,
একটা পুকুর হোক নদী হোক পানির মধ্যে আপনার প্রস্তাব করাই মল ত্যাগ করা এগুলো তো নিষেধ রয়েছে।
জি, তো এই বিষয়টা বলা হয়েছে যে এখানে যদি প্রস্তাব কে করে তো দেখা যায় একজন করবে দুজন করবে সবাই বলবে যে আমি একটু প্রস্তাব করে দিই, তো দেখ পানির প্রবলেম হতে পারে, পানির কালার চেঞ্জ হতে পারে,
চেঞ্জ হয়ে যাবে।
আরেকটা বিষয় হলো যে আমির হাসান বলেন যে হ্যাঁ অপারক তো অপারক এটা বুঝতে হবে, কিন্তু আমির হাসান বলেন যে এখন প্রথম যখন মানুষ প্রস্তাব করে তখন কিন্তু তার এই জিনিসটা কাপড়ের মধ্যেই পড়ে। তো এই যে এটা প্রস্তাব হোক সুইমিং পুল ছাড়া হোক বাড়িতে হোক নাপাকি যখনই কাপড়ে লাগে সেটা কিন্তু হারাম নাপাকি। এখন দেখা যায় ইচ্ছাকৃতভাবে অনেকে কি করে শরীরের মধ্যে নাপাকি লাগিয়ে দেয় এই জন্য যে পরবর্তীতে এটা ধুয়ে ফেলবো আমি।
জি,
তো আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা কিতাবে লিখেছেন সেটার রেফারেন্স আমির হাসান বলেছেন যে ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে
জি
একটা হালাল পবিত্র জায়গার মধ্যে নাপাক লাগানো এটা হারাম। তো এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের খেয়াল রাখতে হবে যারা আমরা ইচ্ছাকৃত হয় প্রস্তাবের ফোঁটা থেকে বাঁচি না, নাপাকি ইচ্ছাকৃত ভাবে লাগিয়ে দেই, তো এই বিষয়গুলো থেকে প্রবাহিত রক্ত।
জি, এটাও বলা হয়েছে, এটা বলা হয়েছে যে পাক কাপড় এবং নাপাক কাপড় নিজের ধৌত করে থাকে, তো পাক কাপড় এবং নাপাক কাপড় যেগুলোতে নাপাকি লেগেছে সেই নাপাকি কাপড়গুলো এবং পাক কাপড় যেগুলো শুধু এমনিতে একদিন পরলাম ঘামের কারণে গন্ধ হয়ে গেছে এখন এটা তো নাপাক হয়
নাপাক নয়
কিন্তু নাপাকি লেগেছে সেইগুলো মানে একসাথে ধৌত করা যাবে না। অনেকে আপনার কি বলে মেশিন ওয়াশিং মেশিনের মধ্যে সবগুলো দিয়ে
দিয়ে দেয় বাস হয়ে গেল
হয়ে গেল, এটা নিষেধ রয়েছে। অনেক সময় দেখা যায়
আরেকটা
নাপাকের কারণে পাক কাপড়গুলো নাপাক হয়ে যায়।
জি, এটার পদ্ধতি আছে।
জি,
আগে নাপাক কাপড় থেকে নাপাকে দূর করে তারপর যদি সে চায় সেই কাপড় এবং নতুন কাপড় ময়লাযুক্ত কাপড় একত্রে ধোয়া যায়। আবার অনেকে কনসেপ্ট থাকতে পারে তো বাচ্চার নাপাকি লেগেছে, ঠিক আছে
এরকম হয় ছোট বাচ্চা ওদের প্রস্তাব তো না পাক অনেকে বলে।
জি,
অথচ পাক না এটা,
এবং বর্তমানে অনেকে ফিতনাও ছড়াচ্ছে যে বাচ্চাদের প্রস্রাব লাগলে কোনো সমস্যা নেই ইত্যাদি ইত্যাদি। তো মনে রাখতে হবে একদিনের বাচ্চার এক ফোঁটা প্রস্রাবও সেটা নাপাক, এটা আমাদের কনসেপ্ট রাখতে হবে, ধারণা থাকতে হবে, ইসলামের শিক্ষা এটাই। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা সচেতন হব। তো এভাবে দেখা যায় সুইমিং পুল হোক যেখানে হোক আমরা ইচ্ছাকৃত ভাবে এভাবে আমরা এই কাজগুলো করব না, এই কাজ থেকে বেঁচে থাকবো। আর আজকে পাক নাপাকের বিষয় চলে আসলো, আমাদের কাপড় কিভাবে পাক করব, ইসলাম পবিত্রতার শিক্ষা দেয় বাহ্যিক ভাবে এবং অভ্যন্তরীণ ভাবে। তো আমাদের কাপড় কিভাবে পাক করব, নিজের পোশাক কিভাবে পাক করব, তারপর নিজের জায়গা কিভাবে পাক করব, নিজের আসবাবপত্র কিভাবে পাক করব, এই সব বিভিন্ন বিষয়ের বিস্তারিত মাসআলা আমাদের জানতে হবে। আমির আলাইহিস সালাম একটা লিখিত রিসালা রয়েছে, ছোট বই রয়েছে কাপড় পাক করার পদ্ধতি। তো মেহরবানি করে আমরা সবাই যাতে এই কিতাবটি অধ্যয়ন করি, ছোট কিন্তু ইলমি দিনের ভরপুর খাজানা রয়েছে সেখানে। তো সেটা যদি পড়ে আমরা ইনশাআল্লাহ পবিত্রতা সম্পর্কে অনেক কিছু জানতে পারবো,
অনেক কিছু জানতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমলকে তৌফিক দান করুক। আরেকটি আমাদের হাতে সময় একেবারে কম, আমরা শেষের দিকে রয়েছি। আরেকটি কথা না বললেই নয়, অনেক সময় দেখা যায় নামাজ আদায় করার প্রথমে মনে ছিল যে আমি তো অজু অবস্থায় রয়েছি, কিন্তু নামাজ পড়ার পরে আমার মনে হলো যে আমি তো আমার অজু ছিল না, অজু অবস্থায় ছিলাম না। এক্ষেত্রে কি করবে?
জি, এখানে দুটো বিষয় বলবো, আরেকটা বিষয় আমি বলবো। আরেকটা বিষয় হয় যেহেতু রিলেটেড, এই জন্য বলে দিচ্ছি যে অজুর মধ্যে আসওয়াসা সৃষ্টি হয়।
জি,
অজু করার পরে আমি কি এই কাজটা করলাম কিনা, আমি কি অঙ্গ ধুয়েছি, বা এই ধরনের কোনো আসওয়াস হয়। তো ওলামাই কেরাম বলেন যদি এটা জীবনের প্রথম হয়
জি
এই ধরনের, তাহলে সেই আসওয়াসা বলে যেটাই বলে খেয়াল বলি, তো সেই অনুযায়ী যদি মনে হয় যে আমি পা ধুইনি তো সেটা ধুয়ে নেওয়া, ঠিক আছে, এটা যদি জীবনে প্রথম হয়। কিন্তু যদি বারবার হতে থাকে তাহলে সেদিকে মনোযোগ না দেয়া এটা তার উপর জরুরি, কেন এটা শয়তান আসওয়াসা। তো এই জন্য যে বিষয়টা, অজু করার সময় খুব সতর্কতার সাথে খেয়াল করে অজু করতে হবে যাতে আসওয়াসা না আসে। দ্বিতীয়ত, যে এক ব্যক্তি নামাজ পড়ে, পড়ার পরে অজু বিহীন অবস্থায় নামাজ পড়ে কিন্তু নামাজের সময় তার খেয়াল থাকে না, মনে নেই যে অজু ছিল কি ছিল না, পরবর্তীতে মনে হয় আসলে আমি অজু করিনি, তা আমির আলাইহিস সুন্নাত বলেন যে এই যে তার খেয়াল ছিল না এই অবস্থা নামাজ পড়ে নিয়েছে, সেটা সে গুনাহগার হবে না।
কিন্তু নামাজগুলো,
কিন্তু নামাজ তার হয়নি, পুনরায় যখন খেয়াল আসবে সঠিক প্রমাণ সহকারে তার মাথায় চলে আসবে তখন তাকে অজু করে পুনরায় নামাজ আদায়
নামাজ পড়তে হবে। খুব গুরুত্বপূর্ণ মাসআলা। অনেকের মধ্যে এরকম কনসেপ্ট থাকতে পারে যে ভুলে গিয়েছিলাম এখন আদায় করে ফেলেছি, আরে হয়ে যাবে না, হবে না। আপনি অজু করেননি অথবা অজু ছুটে গিয়েছিল, আপনার মনে ছিল নামাজ আদায় করে ফেলেছেন, গুনাহগার হননি, কিন্তু এই নামাজগুলো পরবর্তীতে অজু করে আদায় করে দিতে হবে। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা, আর অসংখ্য জীবন ঘনিষ্ঠ আলোচনা আমরা শুনতে পারবো যার দ্বারা আমরা উপকার অর্জন করতে পারবো। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচিয়ে রাখেন তো আগামী সপ্তাহে আবারও আপনাদের মাঝে উপস্থিত হব ইলম ও হিকমতের বাণী নিয়ে। ততক্ষণ সাথেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।